আশা করি সব আল্লাহর রহমতে ভালো আছেন। মাশাআল্লাহ, দর্শক মনে হচ্ছে কমই। জি ঠিক, আলহামদুলিল্লাহ। ان الحمد لله والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين، اما بعد، وعليكم السلام ورحمه الله وبركاته। তো গত সপ্তাহে এটা রেকর্ড করা হয়নি, গত সপ্তাহের দশটা আজকে দিয়ে দিই হালকা করে ইনশাআল্লাহ। জি গত সপ্তাহে কিছু মাখরাজ বাকি ছিল, যেমন জিভার মাখরাজ কয়েকটা বাকি ছিল, সেগুলো পূর্ণ করেছিলাম। হালকা মাখরাজ হয়ে গেছে। জিভার তিন নম্বর মাখরাজ থেকে বাকি ছিল। জিভার প্রথম মাখরাজ হচ্ছে জিভার গোড়া তার বরাবর তালু নরম অংশ থেকে, তালুর নরম অংশ থেকে মিলিয়ে অফ কপের মাখরাজ থেকে একটু বাহিরে তার বরাবর তালুর শক্ত অংশ থেকে, তালুর শক্ত অংশ থেকে ক্যাফ। জিভার মধ্যস্থল তার বরাবর তালু মিলিয়ে জিম শিন ইয়া উচ্চারণ বলেছিলাম, যা জি জু শা শি শু ইয়া ই ইউ এগুলো থাকেন করে পড়ানো, যদি মনে করেন যেরকম আজ ইজ উজ আশ ইশ উশ আই ই উই জি শি জি। জিভার তিন চার নম্বর মাখরাজ আছে, জিভার দুই কিনারা ভেতর থেকে দুই কিনারা উপরে চুয়ালের দাঁতের কিনারা বা গোড়া মিলিয়ে গড় উচ্চারণ হয়। পাঁচ নম্বর মাখরাজ হচ্ছে জিভার ডগা, জিভার সামনের ডগা বা কিনারা এবং ওপরে সামনে দাঁতের মারির সাথে মিলিয়ে লাম নুন র দাঁতের গোড়ার একটু ওপরে, সামনে দাঁতের দাঁতের গোড়ার একটু ওপরে যদি জিভ লাগিয়ে দেখেন তাহলে একটু যেটা উঁচু জায়গা সেটা হচ্ছে মারি, আর সেখান থেকে লাম নুন র আল ইল উল আন ইন উন আর ইর ওর লা লি লু না নি নু র রি রু। আচ্ছা, তারপরে হচ্ছে জিভার ছয় নম্বর মাখরাজ হচ্ছে জিভার ডগা এবং উপরে সামনে দাঁতের গোড়া, উপরে সামনে দাঁতের গোড়ার সাথে মিলিয়ে ত দাল তা অপ ইপ ওপ আদ ইদ উদ ত এবং দাল এই দুটি কলকলার অক্ষরের মধ্যে আসছে, সেক্ষেত্রে যখন সাকিন হবে তখন কলকলা হবে, আর তটা হরফে ইস্তেলা বা হরফে তফহিম মোটা অক্ষরের মধ্যে আসছে সেক্ষেত্রে সেটা মোটা হবে। ত পি তু দা দি দু তি তু। তারপরে জিভার ডগা, ওই একই ডগা যেগুলোতে লাম উচ্চারণ হচ্ছে জিভার ডগা, ত উচ্চারণ হচ্ছে জিভার ডগা, অনুরূপ ওই লিভারি ডগা ওই অংশে জিভার এবং উপরে সামনে দাঁতের ডগা বা কিনারা থা জাল জ জ জাল থা, জট হচ্ছে মোটা অক্ষরের মধ্যে এবং জাল এবং থা এগুলো পাতলা অক্ষর বা হালকা করে উচ্চারণ করতে হবে, যেরকম জ জি জু জ জি জু থ পি সু। তো জট জ আর জাল এই তিনটে যেন সিটি উচ্চারণ না হয়, তাই না? জাতে সিটি হবে আজকের পরিমাখরাজ। তো জট র আর জাল এবং সা এই তিনটে বা চারটে অক্ষর যেন মোটেই সিটি না উচ্চারণ হয়। সিনের মোটে যেন সিটি না হয়ে যায়, আস ইস উস যেন না হয়ে যায়, তাহলে সিনের পরিবর্তন হয়ে যাবে আস ইস উস। তারপরে জিভার শেষ মাখরাজ, জিভার হচ্ছে আটটি মাখরাজ এবং আঠারোটি অক্ষর, শেষ মাখরাজ হচ্ছে জিভার ওই একেবারে ডগা আর উপর নিচে সামনে দাঁত মিলিয়ে আর ভিতর থেকে জিভের কিনারা একই স্থানে মিলিয়ে, জিভার ডগা উপর নিচে সামনে দাঁত মিলিয়ে এবং ভিতর থেকে জিভের ডগাটাও ওই দাঁতের ডগাতে মিলবে, সে যখন মিলাবেন তখন হবে আর এই তিনটেই হরফে সাফির, এই তিনটে অক্ষর হচ্ছে হরফে সাফির, সাফির বলতে সিটি উচ্চারণ হবে এই তিনটেতে। সোয়াট হচ্ছে হরফে ইস্তিআলা, হরফে তাফখিম বা মুখাফফাম, তো সেক্ষেত্রে ওটা মোটা হবে যেরকম স, সি, সু, জা, রি, ই, জা, জি, জু, সা, সি, সু, আজ, ইজ, উজ, আস, ইস, উস, আস, ইস, উস। তাহলে আমরা মাখরাজ বুঝতে পারলাম যে জিভার মধ্যে আটটি মাখরাজ এবং আঠারোটি অক্ষর। এবার আসি শাফাতাইন, দুই ঠোঁটের মাখরাজ, শাফাতাইন দুই ঠোঁটের মাখরাজ, দুই ঠোঁটের মাখরাজ হচ্ছে চারটি মাখরাজ চারটি অক্ষর। প্রথম মাখরাজ ফা, উপরে ঠোঁট মিলিয়ে ফা উচ্চারণ হয়, উপরের সামনে দাঁতের কিনারা নিচের ঠোঁট মিলিয়ে ফা, ফা উচ্চারণ করতে গিয়ে অনেক ভাই দুই ঠোঁট মিলিয়ে দেন, কিন্তু দুই ঠোঁট মিলিয়ে দিলে সেক্ষেত্রে যখন উচ্চারণ হবে তখন শেষে একটা হয়ের মতো উচ্চারণের শ্বাস বেরিয়ে আসবে বা আওয়াজ বেরিয়ে আসবে। ফটাকে যদি উচ্চারণ করেন তাহলে শেষে একটা হ মানে একটু উচ্চারণ বেরিয়ে আসবে, সেক্ষেত্রে সঠিক মাত্রায় যে গিয়ে সঠিক ওই অক্ষরকে উচ্চারণ করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ অক্ষরটা কি, যেরকম ফা আফ ইফ উফ ফা ফি ফু। তারপরে মাখরাজ হচ্ছে বা, ঠোঁটের দ্বিতীয় মাখরাজ হচ্ছে বা, দুই ঠোঁটের ভিজা অংশ মিলিয়ে বা আব ইব ওব, এটা হচ্ছে কলকালার অক্ষর, যখন সাকিন হবে তখন কলা করতে হবে বা বি বু আব। তারপরে হচ্ছে মিম, দুই ঠোঁটের শুকনো অংশ থেকে মিম, এগুলো কিন্তু একেবারে নর্মাল ভাবে উচ্চারণ করতে হবে, কোনো কোনো ভাই দেখেছি মিম উচ্চারণ করে দুই ঠোঁটকে একবার ভেতরে ঢুকিয়ে নেন, আম করে ভেতরে দুই ঠোঁটকে ঢুকিয়ে তারপরে উচ্চারণ করে, না অত কষ্ট করলে হবে না, উচ্চারণ হয়। ওয়াও উই উ ভাই দেখবে উটা পেলে, ওয়াও পেস বলার সময় তো ঠিক বলে কিন্তু উচ্চারণের সময় খাতে হামজা উচ্চারণ করে দেয় উ হয়ে যায়, কিন্তু ওয়াও পেস উ নয়, ওয়াও পেস উ ঠিক। তো আজকে জিভার মাখরাজ আটটি মাখরাজ এবং আঠারোটি অক্ষর হলো। এবার আসি আমাদের মূল কিতাব, পেজ নম্বর হচ্ছে 30, আরবি সর্বর্ণ গত সপ্তাহে বলেছিলাম, তার মানে হরফে মাদদার বিবরণ, ভাবের যেটা বলছে ফাতহা কসিরা, কাসরা কসিরা, জম্মা কসিরা, ফাতহা তবিলা, কাসরা তবিলা, জম্মা তবিলা। সেখানেই হরফের মাদদাগুলোকে বুঝিয়েছেন, হরফে মাদ হচ্ছে তিনটি, ফাতহা কসিরা কেবল জবার বা জবার বা, ওর যদি একটু টান দেন ফাতহা তবিলা যদি করেন বা সেটা আলিফ মাদে পরিণত হয়ে যাবে, লিখে দিয়েছেন যেটা আলিফ মাদ, ফাতহা কসিরা কেবল জবার আ ই উ বা বি বু, আর ফাতহা তবিলা এটাও ইনি লিখেছেন এখানে আলিফ মাদ, আলিফ বলে তারপরে প্লাস করে দিয়েছেন, তার নিচে লিখে দিয়েছেন মাজের আলিফ, যেরকম বালি জবর বা আর একে কোন রকমের ঝাটকা যেন না হয়। আর আলিফটা সবসময় মাদ্দাই হয়, আলিফটা সবসময় মাদ্দা হয়। আর আগে বলেছিলাম যে এই আলিফের ওপরে যদি জবর জের চলে আসে সেটা হামজাতে পরিণত হয়ে যাবে। আলিফের ওপরে কোন রকমের হরকত হবে না, জবর জের পেশ এবং জজম হবে না, জজম হয়ে গেলেও হামজা হয়ে যাবে। তাহলে আলিফ সবসময় মাদ্দা হয়, আর আলিফের আগে একটা জবর থাকে, যেটা কথা তবিলা বলেছেন এখানে মাদের আলিফ। তো আলিফের আগে সব সময় একটা জবর হবে, বা সা হা দা তো এর এসে যেটা লিখেছেন কাসরা কবিলা সেটা হচ্ছে ইয়া মাদ্দা, ইয়া তারপরে প্লাস দিচ্ছে দেখেন মাদের ইয়া, যেটা বাংলাতে দীর্ঘ ইয়ামাদ। তো ইয়া সাকিনের আগে যদি জের হয় তাহলে ইয়া মাদ্দা, ইয়া সাকিনের আগে বা ইয়া জজমের আগে, ইয়ার উপরে কিন্তু জজম হবে আর আলিফের উপরে জজম হবে না, কিন্তু কেবল খালি আলিফ। আর ইয়া সাকিন বা জজমের আগে জের হলেই সেটা হবে কাসরা কবিলা বা মাদের ইয়া, ইয়ামাদ সেটা বাংলাতে দীর্ঘিত উচ্চারণ করা হয়। যেরকম বি সি সি দি, আর কাসরা কবিলাকে বি তি সি সি, জাম্মা কসিরা কেবল পেশ, বু তু সু, আর জাম্মা কবিলা এটা মাদের ওয়াও, ওয়াও জজমের আগে যদি পেশ হয় সেটাকে ওয়াও মাদ্দা বলে। এখানে সেটাই দেখানো হয়েছে মাদের ওয়াও দীর্ঘ। তো বু বু বা ওয়াও পেশ, বু সা ওয়াও পেশ, সু হা ওয়াও পেশ, সু। তো এই পেশের পরে লেখানো বুঝতে পারলাম যে ফাতহা কাসিরা কাসরা কাসিরা জাম্মা কাসিরা বলতে কেবল ফাতহ কাসরা জাম্মা, আর ফাতহা তবিলা কাসরা তবিলা জাম্মা তবিলা বলতে এখানে আলিফ মাদ ইয়া মাদ ওয়াও মাদ কে বুঝিয়েছেন। নোটে লিখে দিয়েছেন যে মাদার অক্ষর তিনটি ওয়াও আলিফ ইয়া, এগুলো মাদার অক্ষর হওয়ার জন্য শর্ত দুটি, স্বরবর্ণ যদি হারাকাত বা স্বরধ্বনি যুক্ত হয় তবে মাদার অক্ষর হবে, ঠিক আলিফের পাশে প্লাস, তারপরে জবর আকারের সাথে আলিফ, তারপরে ইকারের সাথে ইয়া, উকারের সাথে ওয়াও হতে হবে, তবেই হবে হরফে মাদ। এখানে লেখক আরো একটি কথাকে উল্লেখ করেছেন এই সাথে সাথে, আর যদি ওয়াও এবং ইয়া পূর্বে, ওয়াও এবং ইয়া সাকিনের পূর্বে, যদি ওয়াও এবং ইয়া সাকিন হতো, ইয়া সাকিনের পূর্বে যদি আকার বা জবর হয় তাহলে হবে হরফে লিন, সেক্ষেত্রে হরফে লিন হচ্ছে দুটি এই অক্ষরগুলোই, যেগুলোতে আমরা হরফে মাদ পড়লাম যে আলিফটা হরফে লিনের মধ্যে আসছে না। ওয়াও এবং ইয়া সাকিনের পূর্বে যদি জবর হয় তাহলে হবে হরফে লিন, হরফে লিন হচ্ছে দুটি। আর লিন মানে খুব নরম করে উচ্চারণ করা, হরফে লিনটাকে নরম ভাবে আদায় করতে হবে। আর এনার এই লিনের মাত্রাকে কেউ কেউ বলেছেন এক আলিফ টানতে, কেউ কেউ বলেছেন এক আলিফের অর্ধেক টানতে, যেরকম বাউ বাই তাও তাই তাও সাই। সূরাতুল কুরাইশ আমরা পাবো বিসমিল্লাহ রহমান রহিম, লিইলাফি কুরাইশ, কুরাইশিন আছে কুরাইশ, ইলাফিহিম রিহলাতাশ শিতাঈ ওয়াস সাইফ, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف তাহলে আজকে বুঝতে পারলাম যে হরফে মাদ যদি আমরা বাংলাতে বলি তাহলে ফাতহা তাবিলা আলিফ মাদ কাসরা তা ওয়াও মাদ সেলাইকে দীর্ঘই ওয়াও মাদকে দীর্ঘ আর ফাতহা কাসিরা বা কাসরা কাসিরা জম্মা কাসিরা কেবল জবরজের পেশ এক আকার হস্যই বা দীর্ঘ দিয়ে হস্য দিয়ে আমরা তারপরে বর্ণনা আসবে তানবিন তানবিন এর অর্থ হচ্ছে যে হরকাতের নুন সাকিনা যুক্ত করা আছে যে হরকাতের মধ্যে নুন সাকিনা যুক্ত করা আছে কথা তানবিন নুন সাকিন কাসরা তানবিন নুন সাকিন জম্মা তানবিন নুন সাকিন পেজ হচ্ছে 31 আরবি স্বরধ্বনি বাদ জবর বান বাদ জবর বিন বাদ পেশ বুন তো দুই জবর যখন হবে যে অক্ষরের সাথে দুই জবর লাগবে তার পাশে একটা আলিফ থাকবে বা দুই জবর বান কিন্তু দুটি অক্ষরে আলিফ থাকবে না যেরকম হামজা কোথাও কোথাও আছে হামজার ওপরে যদি দুই জবর থাকে সেখানে আলিফ থাকবে না আর গোল তার উপরে যদি দুই জবর থাকে তার পাশে আলিফ থাকবে না বাকি তার কারণ ওগুলো একটা মাসদার আরবিতে যেগুলো মাসদার মানে মূল ক্রিয়া যেটাকে বলছে সে মূল ক্রিয়া বোঝে হামদান কাসিরান তাইয়াবান মুবারাকান এগুলো সব মূল ক্রিয়া হামদান হামিদা আহমদ থেকে হামদান আর যদি শেষে তানবিন না হয় তাহলে শুরু তারিফ হবে এটা একটা নাউনের পরিচয় যে নাউনের পরিচয় হলো জি আলহামদুলিল্লাহ যে নাউনের পরিচয় হলো শুরু তারিফ হবে তা না হলে শেষে তানবিন হবে তো এই তানবিন মানে নব্বানা ইউনব্বেন তানবিনান যে হরকতকে নুনের সাকিনা যুক্ত দেওয়া আছে বা যে হরকতের মধ্যে নুনের সাকিনা লুকিয়ে আছে তাকে বলছে তানবিন তো দুই জবা দুই জের দুই পেশের ভেতরে নুনের সাকিনা লুকিয়ে আছে সেক্ষেত্রে তানবিন বলে তো সেখানে ওয়াকফের সময় এক আলিফ পরিবর্তন করে পড়তে হবে যেরকম তারপরে গোল তা কিছু হলে সেখানে কিন্তু ওই জবরে কারিফে পরিণত হবে না তার কারণ ওই হাটাকে গোল তাটাকে হায়া সাকিনা পরিবর্তন করতে হবে তাতে গোল তায়ের উপরে যে কোনো হরকত হোক জি হামজা দুজবার আন তো এখানে এক আলিফে পরিণত করা যাবে না তার কারণ ওটাকে চেঞ্জ করতে হবে কিসে হা সাকিনাতে আল ক্বারিআহ মাল ক্বারিআহ বাকারাতান থেকে বাকারা ফিআতান থেকে ফিআহ এরকম আচ্ছা জাম্মা তানবিন নুন সাকিন দুই পেশ এর মধ্যে নুন সাকিনা আছে তারপরে নিচিলা থেকে কোন একে হস্তচিহ্ন বলছেন যেটা হসন্ত সুকুন একে আরবিতে জজমা বলা হয় তারপর নিচে দিয়েছেন তাসদিদ দ্বি চিহ্ন তাসদিদ যার উপরে থাকবে ডবল সে অক্ষরটাকে ডবল পড়তে হবে আর সুকুন যার উপরে থাকবে সে অক্ষরটাকে মিলিয়ে পড়তে হবে একবার আন বান তান তাসদিদ থাকলে যেরকম হামজানা জবর আন্না ইন্না বান্না তো আলহামদুলিল্লাহ তাহলে আজকে আমরা মাখরাজের সাথে স্বরধ্বনি স্বরবর্ণ আর এখানে স্বরধ্বনি আমরা দেখলাম তানবিনের বিবরণ দিলাম এবং হরফে মাদেরও বিবরণ দিলাম আর একবার রিভাইজ করে দিই যে হরফে মাদ হচ্ছে তিনটি আলিফ মাদ ওয়া মাদ ইয়া মাদ আলিফ সবসময় মাদ হয় আর ওয়াও সাকিনের আগে পেশ হলে ওয়া মাদ ইয়া সাকিনের তারপরে লেখক লিখেছেন ওই নিচে যে হারফেলিন ওয়াও এবং ইয়া সাকিনের আগে যদি যাবার হয় সেটাকে হারফেলিন বলে। আর হারফেলিন হারফে মাদের মতো কোন কারি বলছেন একালিপ টানতে হবে, আবার কোন বলেছেন না একালিপ না টানলে একালিপের কিছু কম টান হয়ে যাবে। মাদ্দে আসলে যেটা আলিফ মাদ ওয়াও মাদ ইয়া মাদ এটাকে সবসময় একালিপ টানে যেতে হবে, তার কারণ এটা হচ্ছে আসল মাদ। এই আসল মাদ যদি কম হয়ে যায় তাহলে একটা অক্ষর কম হয়ে গেল সেখানে মানের পরিবর্তনেরও সম্ভাবনা থাকে বা মায়ের পরিবর্তন হয়ে যায়। তো আশা করি বুঝতে ফ্রি করছি। শামসুল আলম ভাই আছেন, হাসান ভাই আছেন, হাসান ভাই আছেন নাই, মোহাম্মদ হাসান ভাই আছেন, কিছু কিছু বলার থাকে।